ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সৌদি প্রবাসী। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব ঘটনা। তবে আমি আমার এই ঘটনাটি আপনার ভয়েসে শুনতে চাই। ঘটনাটি ঘটে 2010-2011 সালের মধ্যেই। আমাদের গ্রামটা ছিল ঘন পুরাতন গাছপালা বাঁশ ছাড় দিয়ে ভরা। আমরা যেই ঘরে থাকতাম সেই ঘরের কোণে ছিল বিশাল একটা শিমুল গাছ এবং তার পাশেই ছিল একটা আম গাছ। সেই আম গাছের নিচে দাদুকে দেখতাম মাঝে মাঝে, সন্ধ্যার সময় দুধ আর কলা রেখে আসত। আমি তখন ছোট, এত কিছু বুঝতাম না। বাড়ির পাশেই ছিল রাইস মিল। সন্ধ্যার পরে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে রাইস মিলে হাঁটতে যেতাম। হঠাৎ করে একদিন আমি বুঝতে পারলাম, হেঁটে যাওয়ার সময় আশেপাশে কোথা থেকে যেন কেমন একটা ঘ্রাণ নাকে আসে। তখন আমি সবাইকে বললাম, সবাই বলল কিছু না। তবে রাইস মিল থেকে ফেরার সময় আবারও আমার নাকে সেই একই ঘ্রাণ আসে। তখন আবার সবাইকে বললাম, এখনো তো সেই ঘ্রাণটা আসছে। তখন আমি সবাইকে বললাম একটু চুপ করে দাঁড়িয়ে থাকতে। ঠিক তখনই সবাই ওই ঘ্রাণটি টের পেল। তারপর আমরা ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসলাম এবং বাড়িতে এসে কাউকে কিছু বললাম না। কিন্তু তার পরের দিন আমার ঘরের পেছনে একটা পুকুরে ব্যাট বল খেলছিলাম, কারণ শীতের সময় অনেক পুকুর শুকিয়ে যায়। তখন অনেকেই মাটি কেটে বাড়ি বাঁধে বা অন্য কাজে লাগায়। যাই হোক, খেলতে খেলতে একটা সময় আমি শুনলাম আমার খালা আমাকে ডাকছে। বলে রাখা ভালো, ছোটবেলা থেকেই আমার খালা আমাকে অনেক ভালোবাসত। এখনো সে আমাকে নিজের ছেলের মতো দেখে। তো তারপর আমার খালার ডাক শুনে দৌড়ে গেলাম আমাদের ঘরে। ঢুকে দেখি ঘরে কেউ নেই। আম্মু রান্নাঘর থেকে আমাকে বলছে, কি হয়েছে, কি খুঁজছো ঘরে? আমি বললাম, খালা কখন আসলো আর আমাকে ডাক দিয়ে কোথায় বা চলে গেল? মা একটু হেসে বলল, দিনেও স্বপ্ন দেখিস। আমি আর কিছু না বলে চলে গেলাম। কিছুক্ষণ পর আবারও আমার কানে ভেসে আসলো আমার খালা আমাকে ডাকছে, হামিদুল, এই যে আমি, তাড়াতাড়ি এসো, আমি আবার চলে যাব। ডাক শুনে আমি দৌড়ে আবারও চলে আসলাম। এসে দেখি আগের মতোই, ঘরে কেউ নেই। আম্মুকে জিজ্ঞেস করলাম, খালা কোথায়, কখন এসেছে, আমাকে বলছো না কেন? আম্মু একটু রাগ করে আমাকে বলল, কিসের একটু পরপর খালা এসছে করছিস, হাত মুখ ধুয়ে পড়তে বস। আম্মুর কথা শুনে আমি আর খেলতে না গিয়ে আমাদের পুরো ঘর খুঁজলাম, বাড়ির সবগুলো জায়গায় খুঁজলাম। ভেবেছিলাম কোথাও গিয়ে হয়তো গল্প করছে, কিন্তু না, পুরো বাড়ি খুঁজেও তাকে পেলাম না। না পেয়ে প্রতিদিনের মতো পড়াশোনা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন স্কুল থেকে ফিরে বিকেলে খেলাধুলা করতে নেমে গেলাম। খেলার মাঝখানে আবারও সেই ডাক আমার কানে ভেসে আসছে, হামিদুল, বাড়িতে এসো, আমি আবার চলে যাব। আমি কাউকে কিছু না বলে আজকে ঘরে না গিয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, আজকে কি খালা এসছে? আম্মু বলল, তোর কি হয়েছে, মাথায় ভূত চেপেছে, যা খেল গিয়ে। আমিও আর কোনো কথা না বলে চলে গেলাম খেলতে। কিছুক্ষণ পর আবারও সেই একই আওয়াজ ভেসে আসছে, আমি চুপ করে শুনতে লাগলাম। কিছুক্ষণ পর আমি আরো দুই একজনকে বললাম, আচ্ছা, আমাকে কি কেউ ডাকছে? সবাই বলল, না তো, কেউ তো ডাকছে না। এইভাবে আরো কয়েকবার ডাকার পরে আমি আম্মুকে সব খুলে বললাম। আম্মু তখন কথাটার গুরুত্ব দিলেন মনে হল। ওই রাতে আব্বু বাসায় আসলে আম্মু আব্বুকে সব খুলে বলে। তার কিছুদিন পর আব্বু আর আম্মু আমাকে কোনো একটা হুজুরের কাছে নিয়ে গেলেন। তারপর হুজুর আমাকে দেখে ঝাড়ফুঁক করে আমার গলায় একটা তাবিজ বেঁধে দেন। ওইখান থেকে আসার পরে আমার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু মোটামুটি ভালো একটা সময় পার করার পর হঠাৎ আমি খেয়াল করি আমার তাবিজটা আমার গলায় নেই, কিন্তু আমি ওইদিকে মনোযোগ দিলাম না, কোথায় তাবিজ পড়েছে কিভাবে পড়েছে। আমি ভেবেছিলাম অনেকদিন তো হয়ে গেছে, সমস্যা নেই, আর কিছু হবে না। কিন্তু আমি তখনও জানতাম না আমার সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। দিনটা ছিল শুক্রবার, ছুটির দিন। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে আমার আরো দুজন বন্ধু জিহাদ ও তুহিনকে সাথে নিয়ে বের হলাম। জিহাদদের বাড়ির পেছনে পুরাতন গাবগাছ আর ঘন বাঁশঝাড়ের ওপারেই ফসলের মাঠ। মাঠে গিয়ে কলা গাছের খোল কেটে ইটের ভাটার চিমনির মতো বানিয়েছে। সব কাজ কমপ্লিট, শুধু আগুন দিলেই ধোঁয়া উঠবে। জিহাদের কাছে ছিল গ্যাস লাইট, জিহাদ আগুন ধরাবে। ঠিক তখনই হঠাৎ করে আমার চোখ যায় ওই বাঁশঝাড়ের মাথায়। বাঁশ গাছের মাথায় আমার চোখ যাওয়ার সাথে সাথে আমি দেখি একটা ছোট্ট বল পড়ছে। আরো অবাক হই, বলটা যত নিচের দিকে পড়ছে ততই বড় আকার ধারণ করছে। যখন সেটা মাটিতে পড়ল সেটা একটা ফুটবলের মতো ছিল, কিন্তু বলটা মাটিতে পড়ার সাথে সাথেই একটা কুকুরের আকার ধারণ করে। একটু দূরেই ছিল একটা ছাগল, ওই ছাগলটাকে ধাওয়া করতে শুরু করে সে। ছাগলটাও কুকুর দেখে ছুটে পালায়। অনেক ছোটাছুটির পরেও কুকুর ছাগলটাকে ধরতে না পেরে আমাদের দিকে দৌড়ে আসে। ঠিক তখনই আমরা তিনজন চিৎকার দিয়ে এক দৌড়ে উঠলাম শাহ আলম ভাইয়ের বাসায়। তখন আমার শরীরটা থরথর করে কাঁপছে। শাহ আলম ভাইয়ের বউ আমাদের অনেক বকাবকি করতে লাগলেন, আমরা কেন ওইখানে গিয়েছি, এই সব কিছুর পরে আমরা যে যার বাড়িতে চলে যাই। কিন্তু ওই রাতেই আমার সাথে ঘটে এক ভয়ানক ঘটনা। প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি একটা কুয়োর ভেতরে আমি। অনেক ভয় পেয়ে যাই, আমি এখানে কিভাবে আসলাম। আমি ওখান থেকে ওঠার চেষ্টা করছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না। হঠাৎ করে দেখি আমার চারপাশ থেকে ঘন কালো কিছু একটা চাপ দেওয়ার জন্য ধেয়ে আসছে। আমি কি করব কিছু বুঝতে না পেরে ছোটাছুটি করতে লাগলাম। কালো অন্ধকারটা যখন একদম আমার কাছে চলে আসে ঠিক তখনই আমি অলৌকিক কিছু একটার সাহায্যে ওপরে উঠে আসি। ওপরে উঠে ক্লান্ত হয়ে আমি ওইখানেই শুয়ে পড়ি। কিছুক্ষণ পর দেখি আম্মু আমার পা ধরে ডাকছে। আমি ঝুলে আছি, আমাদের টিনের ঘরের অনেক ওপরে একটা কাঠ ধরে আমি ঝুলন্ত অবস্থায়। আম্মু আমাকে খুব সাবধানে ওপর থেকে নামায়। তারপর আম্মু আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে, আমি কোনো উত্তর দিতে পারি না, কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম। পরদিন সকালে দাদুকে ডেকে সব বললে দাদু আমাকে তেল পরা দিয়ে যায়। এরপর কিছুদিন সব ঠিকঠাক গেল। তারপরেই ঘটল আরো মারাত্মক ঘটনা। কিছুদিন পরে আম্মু আমাকে কয়েলের জন্য দোকানে যেতে বলে, আমি রাজি হয়ে যাই। সন্ধ্যার সময় দোকান আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, আমি আলমগীর চাচার দোকানের উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু অন্ধকার আর ঘন বাঁশঝাড় আর রাস্তার পাশেই ছিল কবরস্থান, যার কারণে আমি একটু ভয় পেয়ে আলমগীর চাচার দোকানে না গিয়ে শাহ আলম ভাইয়ের দোকানে যাই। বলে রাখি, শাহ আলম ভাই তখন বাড়িতে সব জিনিস নিয়ে এসে বিক্রি করত। ওখানে গিয়ে কয়েল কিনলাম, কিন্তু আসার পথে দেখি আগের থেকে এখন আরো অন্ধকার হয়ে গেছে। আমি ভয়ে সামনে না গিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলাম, কেউ আসলে তার সাথে যাব। এক মিনিট হতে না হতেই দেখি ওই বাঁশঝাড় থেকেই একটা লোক আসছে। আমি একটু সাহস পেলাম, কিন্তু লোকটা আস্তে আস্তে হেঁটে আসছে। আমি দাঁড়িয়ে রইলাম। লোকটা যখন কাছাকাছি এসছে আমি বলতে লাগলাম, আপনি কে? এইভাবে কয়েকবার ডাকার পরেও কোনো আওয়াজ না পেয়ে আমি অপেক্ষা করতে লাগলাম এবং তার চেহারা দেখে চেনার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি কোনোভাবেই তাকে দেখতে পারছি না। যখন সে আমার আরো কাছে চলে এসেছে, আমার থেকে ছয় থেকে সাত হাত দূরে, তখন আমি তার মুখের দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করলাম। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে যা দেখলাম, আসলে তার মাথাটা নেই। তারপরেও ভয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? তখন সে আমাকে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আমি এটা শোনার পর আমি একটা চিৎকার দিয়ে এক দৌড়ে বাড়ি গিয়ে উঠলাম। বাড়ি গিয়ে কাউকে কিছু না বলে খেয়ে ঘুমিয়ে যাই। তার একদিন পরেই রাতে আব্বু আমার কাছে টাকা দিয়ে বলল, কেরোসিন তেল নেই, দোকানে গিয়ে যেন নিয়ে আসি। প্রথমে আমি যেতে রাজি হচ্ছিলাম না, আমার চাচাতো বোনকে ডেকে আমার সাথে পাঠায়। ওই দিনও ভয়ে আলমগীর চাচার দোকানে না গিয়ে শাহ আলম ভাইয়ের বাড়িতে গিয়ে কেরোসিন তেল কিনলাম। কিন্তু তেল কিনে আসার সময় আমরা দুজনেই অনেক ভয় পাচ্ছিলাম, যার কারণে ওই দিনের মতো ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিলাম, কেউ আসলে তার সাথে যাব। আমরা দুজনেই দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি ওই বাঁশ ছাড়ের কাছ থেকে কেউ একজন আসছে। আমরা তার অপেক্ষায় আছি। একটু কাছাকাছি আসার পর আমি বুঝতে পারলাম যে আসছে তার মাথা নেই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। তারপর আমি চিৎকার দিয়ে দৌড় দিলাম। আমার চাচাতো বোনও চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। দৌড়ের মাঝে আমি একটু থেমে দেখার চেষ্টা করছি চাচাতো বোন কোথায়, কিন্তু কোনোভাবেই পা থামছে না। এভাবেই চিৎকার দিয়ে বাড়িতে এসে দাদুর ঘরের সামনে পড়লাম। তারপর দেখি আমার চাচাতো বোনও এসেছে। হাতের কেরোসিনের বোতলটা কোথায় কিভাবে পড়েছে আমি জানি না। তারপর আমাদের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসলো সবাই, বলল কি হয়েছে। আমি ভয়ে ভয়ে আগের সব ঘটনা সহ সবকিছু খুলে বললাম। দাদু আমার আম্মুকে ডেকে এনে অনেক বকাবকি করল আর বলল, ছেলেটাকে কি মারতে চাও? এইভাবে দাদু আম্মুকে অনেক কথা বলল। আর দাদু কিছুক্ষণ পর বলল, শুধু একটা দিন যদি পায় তাহলে আর ছাড়বে না। এরপরে দাদু নানাভাবে আমার চিকিৎসা করে এবং তারপর আমার আর সমস্যা হয়নি। এটি আমার জীবনের চির সত্য ঘটনা, যদি আপনি পড়ে শোনান অনেক খুশি হব। আমার এই ঘটনাটি আপনার ভূত.com-এ যদি জায়গা পায় তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন, আর কত নম্বর এপিসোডে দেবেন সেটা বললে উপকৃত হব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আপনার নতুন ঘটনা পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। নাম সাকিব আল ফাহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম সাকিব আল ফাহিম, আমি ময়মনসিংহ থেকে বলছি। এরপরে তাঁর বিস্তারিত ঠিকানা তিনি আমাদের জানাননি এবং সঙ্গত কারণেই জানাননি বলেছেন। তারপরে তিনি লিখছেন, ঘটনাটি শুনি আমার একজন ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে, যে ঘটনাটি ঘটেছিল তার মামার সাথে, এবং তার মামার নাম আমি ছদ্মনাম ব্যবহার করব, মামুন। তো আমি এখনই ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2003 সালের দিকে। আমি আগেই বলে নেই, মামুন ভাই ছিলেন একটু ডানপিটে স্বভাবের, ভূত প্রেত এসব তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন, এসব বলতে কিছু নেই। সেদিন ছিল বর্ষাকাল। যেদিনের ঘটনা, সেদিন সকাল থেকেই মামুন ভাই একটি মাছ ধরার জাল বানানোর কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। যেহেতু সেই সময় বর্ষাকাল ছিল, তাই এই মাছ ধরার জালটি তিনি বানাচ্ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন মাছ ধরার লম্বা জাল বানানো হয় এবং সেটা কত সময় সাপেক্ষ ব্যাপার। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর তখনকার সময়ে একটি হ্যারিকেন জ্বালিয়ে তিনি কাজ করছিলেন। রাত 9টা বাজার পর তাঁর বাবা এসে বললেন, কিরে মামুন, আর কত জাল বানাবি, আজকে রেখে দে, পরের অংশটুকু কাল করিস। কিন্তু আমি আগেই বলেছি মামুন ভাই একটু ডানপিটে টাইপের, তাই তিনি বাবার কথা শুনলেন না। তিনি বললেন, আজ রাতের মধ্যে এই জাল বানিয়ে শেষ করতে হবে, কাল ভোরে এই জাল পেতে মাছ ধরব। তার বাবা আর এত জোরাজুরি করলেন না, শুধু বলে গেলেন তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমিয়ে পর তিনি তার বাবাকে সম্মতি জানালেন। তো কাজ করছেন, অনেক লম্বা একটি জাল। রাত তখন আনুমানিক 12টা কি 1টা, আর সে সময় গ্রামে রাত 12টা মানে নির্জন, নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক সহ হাড় হিম করা সব অনুভূতি। হঠাৎ চাঁদের আবছা আলোয় তিনি দেখতে পেলেন তাদের বাড়ির পেছনের দিকে একটা বাঁশ ছাড় আছে, সেটার একটু সামনেই তার একজন বন্ধু দাঁড়িয়ে। চাঁদের আলোয় তার বন্ধুর শরীরটা আবছাভাবে দেখা যাচ্ছে, কিন্তু মুখের অংশটা দেখা যাচ্ছে না। তবে সে কে না দেখলেও তিনি চিনতে পারবেন, বন্ধুকে চিনতে পারা যায়। তখন তিনি দেখলেন তার বন্ধু তাকে হাত ইশারা করে তার দিকে যাওয়ার জন্য ডাকছে। মামুন একটু থতমত খেয়ে গেলেন, কেননা এত রাতে গ্রামের কোনো মানুষ কোনো বন্ধুকে ডাকতে আসে না। সে ছোটবেলায় এরকম ভয়ের অনেক ঘটনা শুনেছে যে কেউ নাকি রাতে এসে ডেকে নিয়ে যায়। অতটা ভয় পেলেও সে ভাবল কি আর হবে, বন্ধুই তো। যাবার সময় তিনি একটা বটি সাথে নেন, কেননা সেই সময় গ্রামে ডাকাতের ঘটনা শোনা যেত। তিনি একটি বটি হাতে নিয়ে তার বন্ধুর কাছে যেতে থাকেন। যখন তিনি তার বন্ধুর থেকে 10 হাত দূরে, তখন বন্ধু পেছনের দিকে ঘুরে হাঁটা শুরু করে। এতে একটু অস্বস্তি লাগে তার, কেননা তার সাথে কোনো কথা না বলেই বন্ধু এভাবে হাঁটতে শুরু করল কেন। হাঁটতে হাঁটতে এক সময় নদীর পাড়ে এসে পৌঁছায়। সে অনেক দ্রুত হেঁটে তার বন্ধুকে ধরতে পারছিল না। হঠাৎ একটু দূরে গিয়েই তার বন্ধু দাঁড়িয়ে যায়। তখন তিনি বলেন তার বন্ধুর নাম জলিল। কিরে জলিল, রাত 12টা 1টার দিকে তুই আমাকে এই নির্জন নদীর পাড়ে কেন নিয়ে এলি? তার বন্ধু কোনো উত্তর দেয় না। অনেকবার জিজ্ঞেস করার পরেও নিশ্চুপ থাকে। এই সময় মামুনের হাতে কিন্তু সেই বটিটা ছিল। আচমকাই হঠাৎ সে যা দেখে তা কোনো সুস্থ মানুষ দেখতে চাইবে না। তার শিঁড় দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে দেখে একটি নারী মূর্তি, সাদা কাপড় পরা, ক্ষতবিক্ষত মুখ। মনে হচ্ছে নিজের নখ দিয়েই সে নিজেকে ক্ষতবিক্ষত করেছে। প্রচণ্ড ভয় পায় মামুন, দোয়া পড়তে শুরু করে। এক সময় প্রচণ্ড ভয় পেয়ে বটিটা সেই অবয়বের দিকে ছুড়ে মারে। হঠাৎ সেই বটিটা সেই অবয়বের শরীর ভেদ করে পেছনের দিকে চলে যায়। তখন পুরো জায়গা জুড়ে এক ভয়ানক শব্দ ওঠে এবং সেই অবয়বটি একটি বড় বাদুরের রূপ নেয়। সেই বাদুরটি তার দিকে এগিয়ে আসতে থাকে এবং তাকে আঁচড় কেটে চলে যায়। ঘটনার আকস্মিকতায় সে সেখানেই জ্ঞান হারায়। সকালবেলায় তাকে নিজের বিছানায় আবিষ্কার করে। তার শরীরে এতটাই জ্বর ছিল যে সে কথা বলতে পারছিল না, তার হাত পা নাড়াচাড়া করতে পারছিল না। 2 দিন চলে যাওয়ার পর তার জ্বর বিন্দুমাত্র এদিক ওদিক হয় না। তখন তার বাবা এলাকার মসজিদের হুজুরের শরণাপন্ন হন। তখন ওই হুজুর বলেন মাগরিবের নামাজের পর তিনি বাড়িতে আসবেন। তো মাগরিবের পর সেই হুজুর মামুনদের বাসায় আসেন এবং তিনি বলেন তার সাথে থাকা কতগুলো জিনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন এটি একটি বদ জিনের কাজ যা তাকে আসর করেছে। তখন সেই হুজুর জিনের সাথে কথা বলেন, কিন্তু জিনটি কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। অনেক তর্ক বিতর্কের পর একটা সময় জিন যেতে রাজি হয়, তবে কিছু শর্ত দিয়ে চায়। মধ্যরাতে যদি কোনো নির্জন স্থানে সে আবারও তাকে পায় তবে এবার আর ছাড়বে না। এই ক্ষেত্রে জিনটি মামুনকে সম্পূর্ণ ছেড়ে যায় না। মামুন কখনো নির্জন জনমানব শূন্য স্থানে রাতে একা কোথাও বেরোতে পারে না। প্রায় 2-3 বছর মামুনের ঘটনা ঘটে এভাবেই। কি লিসেনার্স, ভাবছেন ঘটনা এখানেই শেষ? পুরোটা ভয় পাওয়ার জন্য ঘটনাটি শুনতে থাকুন। মামুনের বয়স যখন ২২-২৩ বছর হয় তখন সে কাজের খোঁজে বিদেশে পাড়ি জমায়। সে যে দেশে যায় সেটি হল মধ্যপ্রাচ্যের ইরাক। সেখানে এসে একটি দোকানের কর্মচারী হিসেবে যোগ দেয়। যে এলাকায় মামুন থাকতেন সেটি ছিল একটু গ্রাম্য এলাকা। সেখানে কিছু বাংলাদেশি এবং ভারতীয় প্রবাসীও থাকত। তারা একটি মেস ভাড়া করে থাকত। সেখানে কাজের একটা নিয়ম ছিল, আর তা হল কাজের ফাঁকে কর্মচারীদের বিশ্রামের জন্য প্রতি মাসে ২ দিন করে তারা সেই কর্মচারীদের ছুটি দিত। কিছুদিন পর তারা সবাই একটি ছুটি পায় মাত্র ২ দিনের জন্য। তারা সবাই মিলে প্ল্যান করে তারা সেখানকার গ্রামে ১ দিনের জন্য বেড়াতে যাবে। সেখানে তারা ভোরে যাবে এবং রাতে ফিরে আসবে, এমনই ছিল পরিকল্পনা। মামুন সহ আরো ২জন ভারতীয়, ২জন বাংলাদেশি ও ১জন পাকিস্তানি মোট ৬জন মিলে বেড়াতে যায়। তারা পরদিন ভোর ৬টায় গন্তব্যস্থানের দিকে রওনা হয় এবং ৯টার মধ্যে সেখানে পৌঁছেও যায়। সেখানে তারা দুপুরে সবাই মিলে পিকনিক করে এবং সকল গ্রামবাসীদের সাথে পরিচিত হয়। যখন ৪টা তখন গ্রামের পাশে একটি বনের মতো এলাকায় ঘুরতে যায়। তারা সেখানে বসে তাস খেলা শুরু করে। কিন্তু মামুনের আবার এরকম তাস খেলা বিরক্তিকর লাগে, তাই সে একটি জঙ্গলের ভেতর যেতে থাকে এবং সে দেখতে পায় উঁচু একটা পাহাড়ের মতো জায়গা। তার কাছে তখনকার সময়ের একটা ক্যামেরা ছিল। ভাবেন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, কেননা সেই পাহাড় থেকে চারপাশে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। সময়টা তখন সন্ধ্যার একটু আগে আগে, জঙ্গল তখন অন্ধকারাচ্ছন্ন। পাহাড়ে উঠে ছবি তোলার চেষ্টা করতে থাকেন মামুন, কিন্তু সন্ধ্যা হওয়ার জন্য ছবি ভালো হচ্ছিল না। তাই আরও মনোযোগ দিয়ে চারপাশে ঘুরে সুন্দর সুন্দর ছবি তুলতে থাকেন। হঠাৎ তিনি শুনতে পান একটি কান্নার আওয়াজ, কি যেন খুব অদ্ভুতভাবে কাঁদছে। তিনি তার ক্যামেরা দিয়ে ছবি তোলা বন্ধ করেন এবং কান্নার উৎস খুঁজতে চারপাশে তাকান, কিন্তু হঠাৎ দেখতে পান যে একটু পাহাড়ের নিচের দিকটায় একটা বোরকা পরা মহিলা কাঁদছে। এতক্ষণে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হতে শুরু করেছে। তিনি তখন মেয়েটির কান্নার কারণ জানতে একটু একটু করে নিচে নামতে থাকেন, কিন্তু যখন ২০ হাত দূরে সেই মহিলাটি, তখন মহিলাটি মামুনের দিকে ফিরে তাকায় এবং মামুন দেখতে পান এটি কোনো সাধারণ মহিলা নয়, এটি সাক্ষাৎ পিশাচ। তিনি এতটাই ভয় পেয়ে যান যে পাহাড় থেকে পড়ে যেতে শুরু করেন। হঠাৎ হোঁচট খেয়ে তিনি পড়তে থাকেন এবং তার ক্যামেরা দিয়ে তিনি ছবি ক্লিক করতেও থাকেন। মামুন গড়াতে গড়াতে সেই মহিলার একদম কাছে চলে আসেন। মহিলাটি এই সময় একটা চিৎকার দিয়ে ওঠে। যাই হোক, মামুন এতটাই ভয় পেয়েছিলেন যে সেখানেই তিনি জ্ঞান হারান। এদিকে মামুন আসছে না দেখে তার বন্ধুরা বনের ভেতর তাকে খুঁজতে শুরু করেন এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে মামুনকে সেই পাহাড়ের নিচে একটা গাছের নিচে আসলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ধরাধরি করে গাড়িতে নিয়ে এসে তার মুখে পানি ছিটিয়ে দেন। তিনি তখন এই বিষয়ে কিছু বলেন না, অনেক ভয় পেয়েছিলেন, কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। সবাই তাঁর নীরবতা দেখে একটু হক চকিয়ে যায়। একটা চঞ্চল ছেলে একেবারে নীরব হয়ে গেল। যাই হোক, সবাই মেসে ফিরে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। মেসের একটি রুমে মামুন একাই থাকত। রাত কত জানা নেই, হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়। তিনি লক্ষ্য করেন তাঁর ঘরের মেঝেতে একটা অবয়ব বসে আছে। অবয়বটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ অবয়বটি গোঙানির মতো আওয়াজ করে ওঠে। এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পান। হঠাৎ অবয়বটি উঠে দাঁড়ায় এবং মামুনের গলা চেপে ধরে। মামুন প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে থাকেন। একটা সময় তাঁর পাশের ২জন বন্ধু উঠে আসে এবং দরজা ধাক্কাতে থাকে, কিন্তু ওই পাশে দরজা লাগানো এবং মামুন বিছানা থেকে একটুও নড়তে পারছিলেন না। পরে তার বন্ধুরা দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। সকালে মামুন ঘুম থেকে উঠলে সবাই তাকে গতরাতের কথা জিজ্ঞেস করেন এবং তিনি সবাইকে সবকিছু জানান। তার মানসিক দিক বিবেচনা করে বস তাকে 2 মাসের ছুটি দেন দেশ থেকে ঘুরে আসার জন্য। আসলে এইসব ঘটনায় মামুন প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। প্রতি রাতেই ভয়ানক শব্দ শুনতেন, স্বপ্ন দেখতেন। পরে যখন তারা সেই ক্যামেরার ছবিগুলো চেক করে, তখন দেখতে পায়, আসলে যা দেখতে পায় তা ছিল ভয়ঙ্কর। ছবিটি সেখানে আছে, কিন্তু ভেতরে যে অবয়বটি দেখার কথা তার চিহ্ন মাত্র নেই, শুধু পাহাড়ের অংশের ছবি। আসলে সেই জায়গায় অবয়বটি থাকার কথা ছিল, বাট জায়গাটি ফাঁকা। তার আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে, কেন ঘটেছে। পরের সপ্তাহে ইরাক থেকে বাংলাদেশে ফিরে আসেন তিনি এবং তার বাবাকে পুরো ঘটনাটি জানান। তার বাবা ছেলের ভয়ানক পরিস্থিতির কথা শুনে ভয় পেয়ে যান, তাই সেদিনই তাদের এলাকার আরেকজন বড় হুজুরের কাছে তিনি নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। অতঃপর হুজুর 2 দিন পর পুনরায় তার কাছে যেতে বলেন। 2 দিন পর তারা আবার সেই হুজুরের কাছে যান। হুজুর তখন বলেন, মামুনকে নাকি একটি জিন আসর করেছে। হুজুর তার চিকিৎসা করছিলেন, কিন্তু তিনি ছিলেন একটু অনভিজ্ঞ, তাই এই সমস্যার সম্পূর্ণ প্রতিকার হয়নি। তখন হুজুর আসন বসান এবং অনেক কষ্টে সেই জিনকে তারা হাজির করতে সক্ষম হন, যেটি বলেন ছোটবেলায় মামুন তাকে দা দিয়ে আঘাত করেছিল, সে তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। তখন হুজুর অনেক কৌশল করে জিনটিকে বোতলবন্দী করেন এবং হুজুর মামুনদের একটি চমকপ্রদ তথ্য দেন, যা ছিল এরকম যে সেই জিনটা যখন মামুনকে বাংলাদেশে ক্ষতি করতে পারেনি, তখন তার সাথে সাথে অন্য দেশেও গেছে। যাই হোক, সেখানে গিয়ে পুনরায় মামুনের সমস্যা তৈরি করেছে। অতঃপর মামুনকে একটি তাবিজ দেন হুজুর, রাতে নির্জন স্থান এড়িয়ে চলতে বলেন। পরবর্তীতে তার আর কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যারা শুনলেন তাদের কাছে ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি তৌহিদা ইসলাম করি, বাসা পাবনা জেলার সুজানগর উপজেলার মালিফা গ্রামে। আমি ভূত ডট কমের অনেক বড় একজন ফ্যান। আমি অবসরে পরিবারের সবাই মিলে ডাউনলোড করে ভূত ডট কম শুনি। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন বলে আশা রাখলাম। ভূত ডট কমে এটা আমার দ্বিতীয় ঘটনা। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ 120তম এপিসোডে আমার প্রথম ঘটনাটি পড়ে শোনানোর জন্য। বুড়িগঙ্গায় লঞ্চ ডোবানো আব্দুল আওয়াল জিনের ঘটনা অনেকেরই মনে আছে হয়তো। যাই হোক, এখন সরাসরি ঘটনায় চলে যাই। আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রনি। সে মাদ্রাসায় পড়ে, হেফজো প্রায় শেষের দিকে। তার বাসা আমাদের পাশের গ্রামে ভিটভিলাতে। তো সে যখন অনেকটাই ছোট ছিল, 12-13 বছর বয়স, তখন একদিন সে তার সোহান নামের এক বন্ধুর সাথে বাসার কাছাকাছি একটা জায়গায় শখের বসে পাখি শিকার করতে যায়। সন্ধ্যার কিছুক্ষণ আগে একসময় তারা দেখতে পায় একটা গাছে বিশাল একটা ঘুঘু পাখি বসে আছে। তখন তারা বাচ্চাদের যে খেলনা বাটাল থাকে সেটা দিয়ে ওই পাখির দিকে ঢিল ছুড়ে মারে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ওই ঢিলের আঘাত পেয়ে পাখিটা এত নিচে পড়েই না, বরং ডানা ঝাপটে ঢিলটা ওদের দিকে ছুড়ে দেয়। এবং সেটা সোহানের কপালে লেগে অনেকটা আঘাত পায় সে। যেহেতু তারা ছোট ছিল তাই অত কিছু চিন্তা না করে বাসায় চলে আসে। পরের দিন সকালে রনি সোহানদের বাসায় যায় ওর কি অবস্থা দেখার জন্য। সোহান রনিকে দেখেই রাগারাগি শুরু করে। রনি রাগারাগির কারণ জিজ্ঞেস করলে সোহান বলে, কাল সন্ধ্যায় আমাকে মেরে আজকে আবার দেখতে আসা হয়েছে। রনি তো অবাক হয়ে যায়, বলে, কাল সন্ধ্যায় মেরেছি মানে কখন মেরেছি? কাল সন্ধ্যার দিকে তো আমি বাড়ি থেকেই বের হইনি। তখন সোহানের বাড়ির লোকেরা বলে, গতকাল সন্ধ্যার দিকে সোহান বাড়ির পাশের মাঠের দিক থেকে দৌড়ে এসে বেহুশের মতো পড়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে যায় আর বলে, রনি আমাকে অনেক মেরেছে। তখন দুই পরিবারের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরে দুজনকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সরিষার তেলের মধ্যে দোয়া পড়ে তেলের মধ্যেই দেখায় যে সোহান যা যা বলছে সব সত্যি। কবিরাজ বলে, ওরা যে ঘুঘু পাখিটাকে আঘাত করেছিল ওটা আসলে পাখি ছিল না, ওটা ছিল একটা জিন। ওই জিনরা মোট সাত ভাই, তাদের মধ্যে একজন থাকে ওই ভিটবিলাতে আর বাকি ছয়জন থাকে কয়েক গ্রাম দূরে কামালপুর নামক একটি গ্রামে, আর তারা নাকি হিন্দু সম্প্রদায়ের। একজনকে আঘাত করায় তারা বাকি ছয় ভাই ক্ষিপ্ত হয়ে সোহানকে আক্রমণ করে রনির রূপ নিয়ে আর বলে, রনিকেও দেখে নেবে। কবিরাজ সোহানকে তাবিজ দেয়, পরবর্তীতে সে সুস্থ হয়ে যায় আর তেমন কোনো সমস্যা হয় না। আর রনি ছিল একটু দুষ্টু প্রকৃতির তাই সে তখন তাবিজ নেয় না, বলে, আমার কিছু হবে না। তারপর কয়েকটা দিন সমস্যা ছাড়াই কেটে যায়। কিন্তু একদিন রাতে হঠাৎ করে রনির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় যে সূর্যের মতো দেখতে একটি আলো তার রুমের মধ্যে ঘোরাঘুরি করছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তখন পাশের রুম থেকে তার মা এসে কি হয়েছে জিজ্ঞেস করলে সে যা দেখেছে তা মাকে বলে। তখন তার মা দোয়া পড়ে ফুঁ দিলে একটু স্বাভাবিক হয়, পরে আবার ঘুমিয়ে যায়। আবার একদিন রাতে ঘুম ভেঙে দেখে অনেক বড় বড় মাটির পাত্র, গ্রাম্য ভাষায় চাড়ি বলি আমরা সেগুলোকে, অনেকগুলো চাড়ি এক একটা তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছে বারবার। আবারও সে ভয়ে চিৎকার করে ওঠে। রনি তার বড় ভাইদের সাথে ঘুমাত কিন্তু এইগুলো শুধু রনিই দেখতে পেত। আবার একদিন রনি তার মেজ ভাইয়ের সাথে বাড়ির পাশেই বড়শি দিয়ে মাছ ধরতে যায়। একসময় তার ভাই বাড়িতে চলে আসলে রনি হঠাৎ দেখতে পায় একটা বিশাল বড় গাছ মাঝখান থেকে ভেঙে বড়শি হয়ে গেল। তখন সে ভয় পেয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসে। সেদিন রাতে হঠাৎ রনির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার রুমের মধ্যে বিশাল বড় একটা বড়শি আর তার পেছনে হাজার হাজার ছোট ছোট বড়শি। একসময় সবগুলো বড়শি ওর শরীরের ভেতর ঢুকে যেতে থাকে। ব্যথায় ভয়ে চিৎকার শুরু করে সে। মা এসে দোয়া পড়ে ফুঁ দিলে সে স্বাভাবিক হয়। তারপরে কবিরাজের কাছ থেকে তাবিজ নেয়ার পর কিছুদিন ভালো থাকে, তেমন কোনো সমস্যা হয় না। এত কিছুর পরেও রনি তার দুরন্তপনার জন্য বিভিন্ন নিষিদ্ধ জায়গায় যায়, যেমন ওই ঘুঘুর পাখির গাছের পাশে, কবরস্থানের পাশে। তার সাথে আর কি হয় দেখার জন্য, আর এই ভুলের জন্য তাকে মাশুলও দিতে হয়েছে। এই জন্য জিনটা তাকে অনেক ভয় দেখিয়েছে, বিরক্ত করেছে। আবার একদিন রাতে রনি শুয়ে আছে, সম্ভবত রাত আটটার দিকে, তখন সে দেখে তার পায়ের কাছে একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। পরে রনি বিরক্ত হয়ে তাকে একটা লাথি দেয়। তখন সেই ছেলেটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে। অন্য রুম থেকে শব্দ শুনে লোকজন এসে দেখে কিছুই নেই। এরপর একদিন সন্ধ্যায় রনি আর তার বন্ধু দেখে একটা গাছের ওপরে রনির জিন আর অন্য একটা অচেনা দানব দুইটা আগুনের গোলা নিয়ে দুজনের দিকে ছুড়ে মারছে। বিষয়টা রনির মাকে জানালে সে বলে, আমিও দেখেছি ওই দানবটাকে। এর মাঝে রনি আমাদের মালিফা গ্রামের একটা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয় এবং ভালোভাবেই লেখাপড়া করতে থাকে। একদিন মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় রনি ওই জিনটাকে দেখতে পায়। জিনটা তখন তাকে বলে, তোর খবর আছে। রনি ওকে দেখতে দেখতে অনেকটা সাহসী হয়ে গিয়েছিল, তাই সে জিনটাকে বলে, যা পারিস করে নিস, এক সময় বিভিন্ন কারণে মাদ্রাসাটি বন্ধ হয়ে গেলে রনি তাদের গ্রামের একটা নতুন মাদ্রাসায় ভর্তি হয়। সেখানেও সেই একই কাহিনী, রাতে কখনো কোনো প্রয়োজনে বাইরে বের হলে গাছের ওপর তাকে দেখতে পেত, কখনো অদ্ভুত ধরনের বিড়ালের দেখা পেত, আরো অনেক কিছু দেখত। তখন তার শরীরে তাবিজ ছিল না আর সে খুব একটা ভয়ও পেত না। একদিন মাদ্রাসা থেকে বাসায় আসার সময় কে যেন পেছন থেকে রনির দিকে ঢিল ছুঁড়ে, তখন হঠাৎ করেই রনির অজান্তেই তার হাত পেছনের দিকে চলে যায় এবং ঢিলটা সে ধরে ফেলে। তখন রনি বলে, যা তোর ঢিল বাড়িতে নিয়ে যাব আমি। এই বলে সে তিন কোণা একটা ইটের টুকরোর মতো ঢিল পকেটে নিয়ে চেন আটকে বাড়িতে চলে আসে। পরে সেটা তার মাকে দেখাতে গেলে সে লক্ষ্য করে পকেটের ভেতরে ছোট্ট একটা ইটের টুকরো পড়ে আছে। আবার একদিন মাদ্রাসা থেকে বাসায় এসে রাতের খাবার নিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় রনি আর তার তিন বন্ধু হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন তারা খাবার ফেলে দৌড় শুরু করে মাদ্রাসার দিকে, আর একজন রনিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রনি তাকে অভয় দেয়, কিছু হবে না, আমি তো আছি। তারপরে রনি সবার খাবার নিয়ে মাদ্রাসায় যায়। বিটবিলা গ্রামের শেষের দিকে উকিল বাড়ি নামের একটা জায়গা আছে। একদিন জিনটা রনিকে বলে, উকিল বাড়ির ওই সীমানা পার হওয়া তোর জন্য ভালো হবে না। তো একদিন রাতে রনির এক বন্ধু মাদ্রাসা থেকে তার ফুপুর বাসায় খাবার খাওয়ার জন্য রওনা করে। রাত হয়ে যাওয়ার কারণে সে রনিকে তার সাথে যেতে বলে। ওর বন্ধুর ফুপুর বাসায় যেতে হলে আবার সেই উকিল বাড়ির ওই পাশ দিয়ে যেতে হয়। তো রনি ওর বন্ধুকে বলে, আচ্ছা ঠিক আছে আমি যাব, কিন্তু রাস্তায় যদি কিছু দেখিস ভয় পাস না, ছেলেটা অত কিছু বুঝতে পারে না। বলে, আচ্ছা ঠিক আছে। পরে তারা সাইকেল নিয়ে রওনা হয় ফুপুর বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে যখনই তারা উকিল বাড়ির সীমানা পার হয় তখনই তাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। একসময় ওরা দেখতে পায় একটা বেড়াল একবার ডান দিক থেকে বাম দিকে আবার বাম দিক থেকে ডান দিকে এসে তাদের উপর আক্রমণ করছে। আবার কখনো কখনো সামনে একটা বেড়াল দাঁড়িয়ে থাকে, পেছন থেকে আরো দুইটা বেড়াল দৌড়ে আসতে থাকে তাদের দিকে। এভাবে তারা অনেক কষ্টে ফুপুর বাড়িতে পৌঁছায়। পরে মাদ্রাসায় আসার সময় একই সমস্যা ঘটে। এভাবেই চলে বেশ কিছুদিন। রনি ওই মাদ্রাসার হুজুরের খুব প্রিয় একজন ছাত্র ছিল, তাই তার উপর পাশের গ্রাম হাটখালিতে একটা মসজিদে নামাজ পড়ানোর দায়িত্ব পড়ে। তখন রনির বয়স 15-16 হবে। দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন ফজরের নামাজ পড়ানোর জন্য সে রাত 3টার কিছু সময় পরে বাইসাইকেল নিয়ে বিটভিলা থেকে হাটখালি রওনা করে। কিছুদূর যাওয়ার পরে পথের কাছে একটা কবরস্থান পড়ে। বিপত্তিটা সৃষ্টি হয় সেখান থেকেই। ওখানে যাওয়ার পর সাইকেল আর সামনের দিকে এগোয় না। রনি দেখতে পায় একটা ছেলে পেছন থেকে ওর সাইকেল টেনে ধরে রেখেছে আর ওর দিকে তাকিয়ে হাসছে। ভয় যদিও পায় খানিকটা, তবে ওই ছেলেটাকে সে বুঝতে দেয় না কিছু। তখন পেছনে গিয়ে সাইকেল থেকে ছেলেটার হাত সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যাবার পরে আবার সেই একই সমস্যা। কখনো ওই ছেলেটাকে দেখে, আবার কখনো বেড়াল বা অন্য কিছু। এভাবে অনেক কষ্টে নির্দিষ্ট স্থানে পৌঁছে নামাজ পড়াতে সক্ষম হয়। অন্যান্য ওয়াক্তের নামাজ পড়াতে যাওয়ার সময় তার কোনো সমস্যা হয় না। আবার দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় আগের দিনের মতো একই ঘটনা ঘটে। পরপর এই সব ঘটনা কয়েকদিন ধরে ঘটতেই থাকে। তখন বিষয়টা হুজুরকে জানায় রনি। হুজুর বলে, আর দুই একদিন দেখো, যদি এমন হতে থাকে তাহলে আমি যাব। পরের কয়েকদিনও এভাবেই চলে। পরে হুজুর একদিন এশার নামাজ পড়াতে আসেন। পরে আর কখনো ওই মসজিদে ইমামতি করতে চান না। হয়তো হুজুরের সাথেও খারাপ কিছু ঘটেছিল। পরে ওই মসজিদের দায়িত্ব অন্য কেউ পালন করে। কিছুদিন পর রনি অন্য একটা মাদ্রাসায় চলে যায়। একদিন মাদ্রাসার বড় হুজুর কোনো কারণে মাদ্রাসায় ছিলেন না। সেদিন ছোট ছোট সব বাচ্চাদের দেখে রাখার দায়িত্ব ছিল রনির। তারা সবাই একসাথে বসে গল্পগুজব করছে। একসময় রনি বলে, এই তোরা সবাই জানালা খুলে তাকিয়ে থাক, কিছু দেখতে পাবি। মাদ্রাসার পেছনের দিকে অনেকটা জঙ্গলের মতো। সবাই তখন জানালা খুলে তাকিয়ে থাকে। প্রায় 30 মিনিট হয়ে যায় কিন্তু কেউ কিছু দেখতে পায় না। একসময় সবাই হঠাৎ করে দেখে অনেকটা মানুষের মতো দেখতে একটা জন্তু, কিন্তু মাথা কাটা আর কাটা মুন্ডুটা এক হাতে। এটা দেখে সব বাচ্চারা ভয়ে কান্নাকাটি শুরু করে। তখন রনি রুম থেকে বের হতে নিষেধ করে সবাইকে, আর দৌড়ে গিয়ে মাদ্রাসার কাছাকাছি একটা বাড়ি থেকে অন্য একজন শিক্ষককে ডেকে নিয়ে আসে। পরে সবাই দোয়া কালাম পড়লে কিছুটা স্বাভাবিক হয়। রনি হয়তো ভেবেছিল জঙ্গলের মধ্যে বেড়াল বা আলো জাতীয় কিছু দেখা গেলেও যেতে পারে, যেহেতু তার সাথে জিন থাকে, কিন্তু ওই অপরিচিত জন্তুটাকে দেখে সে নিজেও ভয় পেয়ে যায়। আমাদের ভাষায় এই জন্তুকে বলা হয় নিকুন্টি। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। জিনটা কিন্তু এখনো ওর সাথেই আছে, তবে কোনো ক্ষতি করে না। আর কিছুদিনের মধ্যেই সে হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন রনির জন্য, শ্রদ্ধা নেবেন রাসেল ভাই। ভূত.com দীর্ঘজীবী হোক। এই বলেই তহিদা ইসলাম কলি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ তহিদা ইসলাম কলি আপনাকে চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা পাব। এভাবেই আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন আমাদের। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি, জানেন না কেমন হয় অন্য ভুবন, তাদেরকে বলছি ভিজিট করুন www.bhoot.com.bd। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনতে পাচ্ছেন শব্দটা?
ভয়ের আরেক নাম ভূত.com উইথ রাসেল।
আমি ভাইয়া আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেক পূর্বেকার ঘটনা ছিল, কিন্তু পূর্বেকার অনেক অনেক পূর্বেকার বলতে প্রায় 40-50 বছর হয়ে গেছে। আর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যার কারণে এখন এসে এই বিষয়টার উপরে আমার উপরে সবাই মিলে বলতেছে ওখানে যেতে হবে। ঘটনা এরকম একটি জায়গাটি একটা বাড়িকে নিয়ে কেন্দ্রিক, ভয়ঙ্কর বাড়ি যেটা, এটা মিরপুরের মধ্যেই। এটা যুদ্ধের পর থেকে যারা বসবাস করতেছিল তারা যে কোনো কারণবশত, যে কোনো সমস্যায় ওই বাড়িটা তারা রেখে তারা বিদেশ চলে যায় সবাই, এবং পরিত্যক্ত অবস্থায় বাড়িটা ছিল প্রায় 20-25 বছরেরও বেশি, ওইখানে কেউ বসবাস করেনি। বাড়িতে যারা ছিল সবাই চলে গেছে বিদেশ বাহিরে, আর এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায়। তো দীর্ঘ অনেক 25-30 বছর সময় কাটে এই বাড়িটা পরিত্যক্ত। যখন যারা বর্তমানে আসলেন এবং তাদের পরিকল্পনা, বাড়িটা বেশ বড়ই এবং তাদের একটা পরিকল্পনা নিয়ে আসলো যে বাংলাদেশে তাই বাড়িটা খুব সুন্দর করে তারা তৈরি করবে এবং এখানে কিছু একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, এই পরিকল্পনা করে তারা দেশে আসে। আসার পরই বাড়িটাকে প্রথম সর্বপ্রথম ঠিকঠাক করানো হয়, ঠিক করে কিছুদিন তারা থাকার চিন্তা ভাবনা করে। জি ভাইয়া, সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে তারা 1-2 মাস কিন্তু ভালোভাবে থাকতে পারেনি, তারা কোনোভাবেই থাকতে পারেনি, তাদের চলে যেতে হয়েছিল। এবং এই বাড়িটা না বিক্রি হচ্ছে না কোনো ভাড়াতে থাকতে পারতেছে, যেটা এখনো ভিন্ন রকমের সমস্যা চলছে। ওরা যখন আসে এবং বাড়িটাকে যখন সুন্দর করে গুছানো হয়, ঠিক করানো হয় তাদের মনের মতো করে, কিন্তু যখন থাকা হয় তারা দেখে রাত্রিবেলা হলেই খুব জোর আলো আওয়াজ দিতে থাকে, চিৎকারের আওয়াজ ধামালি করতে থাকে এবং তাদের ওয়াশরুম রান্নাঘরের শব্দ হতে থাকে। তারা দেখে ওয়াশরুমের লাইট অফ করেছে, সুইচ দেখে জ্বলে গেছে, আবার নিভে গেছে। এবং তারা আবারও যখন রান্নাঘরের সব কাজ শেষ তারা সব বন্ধ করেছে, অথবা ঘরে ফ্যান চলতেছে ফ্যান বন্ধ করেছে, টিভি বন্ধ করেছে, তারা দেখে অটোমেটিক সব একসাথে চলছে, 10 মিনিট পরে আবার সব বন্ধ হয়ে যাচ্ছে নিজে নিজেই। আর ভয়ঙ্করটা বেশি হয় রাত্রি 11-12 পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, যেটা নাকি ওরা বলে বাড়ির এই ঘর থেকে আরেক ঘর, আরেক বারান্দার থেকে ওই আরেক বারান্দা, অথবা সিঁড়ির থেকে নিচে অনেক হাঁটা চলাফেরা, ঘোরাঘুরি করা এবং ছায়ার মতো করে। একজন নয়, তারা এখন বর্তমানে যারা কি 3-4 জন আসছে এই এটাকে বাড়িটাকে ডেভেলপ করবার জন্য, তারা দেখে তারা সবাই মিলে এরকম কেউ না কেউ একজন দুজন এরকম হাঁটাহাঁটি, ঘোরাঘুরি অথবা কোনো একটা শব্দ করা, কোনো কিছু করা, এটা নিয়ে খুব মানে তারা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। তারা বেশি একটা থাকতে না পারার কারণে সবচেয়ে বড় অবস্থান হলো তারা যে প্ল্যান করে নিয়ে এসেছে এই বাড়িটাকে ডেভেলপ করবে, সুন্দর করবে, কিছু একটা করবে, আসার পরে তারা নিজেরা এইগুলো দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়ে এবং অনেক আর্থিক অসচ্ছলতা মানে হওয়ার কাজগুলো তাদের হচ্ছে না, কোনো কিছু তাদের ভালো লাগছে না, বিছানা সবসময় পড়েই থাকে। অবশেষে তারা গুছিয়ে তারা একজনকে দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব দিয়ে তারা চলে গেছে আবার পুনরায় তাদের জায়গায়, এবং এই বাড়ির একজন দায়িত্বে যিনি ছিলেন তাকে বলে গেছে যদি সম্ভব হয় খুব কম মূল্যে এটাকে বিক্রি করে দেওয়া, আর যতক্ষণ পর্যন্ত বিক্রি না হচ্ছে তাহলে ভাড়াটা কমের মধ্যে হলেও, খুব অল্প মধ্যে হলেও ভাড়া যেন দিয়ে দেওয়া হয়, কেননা ঘরগুলো যেন ঠিক থাকে, মানুষ যেন চলমান থাকে, এই মানুষ না থাকার কারণে ঘরগুলো ভৌতিক ঘর হয়ে গেছে, তাই তারা বলতেছে ভাড়া কম হোক, যেইভাবে হোক তোমরা ভাড়াগুলো ঘরগুলো রুমগুলো ভাড়া দিয়ে দাও আর অতি শীঘ্র বিক্রি ব্যবস্থা করে দাও। তখন উনি যে যাকে কেয়ারটেকার বানিয়ে দিয়ে গেছেন উনি সব কিছুরই ব্যবস্থা করে, লোকজন আনা হয়, বাড়ি দেখানো হয়, পছন্দ হয়ে যায় এবং বলেও যায় আমরা এইভাবে এই কথাগুলো বলবো বা আমাদেরকে কাগজপত্র দেখানো হোক, কিন্তু পরবর্তীতে তারা আসতে পারে না, যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, যেমন কেউ অ্যাক্সিডেন্ট, কারো অসুখ হয়ে যায়, কারো এখন টাকা আসতেছে না পরে আসবে। ভাড়াটি আসছিল, ভাড়াটি আসার পরে ভাড়াটা দুদিন অথবা সপ্তাহখানিক থেকেছে, এক সপ্তাহ দুদিন থাকার পরে ভাড়াটা বলে আমি সামনে মাসে চলে যাব, আমরা থাকতে পারতেছি না। কেন? বলে যে রাত্রিবেলাতে আমাদের আসে এবং বিরক্ত করে, আমাদের জাগিয়ে তুলে ঘুম ভেঙে দেয়, আমরা অনেক ভয় পেয়ে যাই এবং খুব জোর আলো চিৎকার হয়। এইরকম অনেক রকম যখন হয়েছে তখনই কেয়ারটেকার একটা হুজুর খুঁজতেছিল যে এই বাড়িতে অবশ্যই যে জিন রয়েছে, এই অবশ্যই বা যে কোনো একটা ব্ল্যাক ম্যাজিক হয়তো রয়েছে, যে কোনো সমস্যা হয়তো রয়েছে, এটা সমাধান করে যদি বাড়িটা বিক্রি করে দেওয়া যায় তাহলে সেও পেরেশান থেকে মুক্ত থাকবে, কেননা সে অনেক কিছু এখন মানে ভয়ের মধ্যে থাকে, তাকে ঘরে ভয় দেখানো হয়। আমাদের কাছে আসে, এসে পরে আমাদের এটা শেয়ার করা হয়, আমরা শুনেছি, আমরা পরে যাব বলেছি, আমাদের প্রায় 6-7 মাস হয়ে গেছে এটা আমাদের কাছে আসছিল, আমরা যাইনি, কিছু ঘটনা আমরা শুনেছি কেয়ারটেকার যেটা বলেছে এবং আমরাও যেটা বুঝেছিলাম যে 71-এর বা বাংলাদেশের যুদ্ধের পরে যারা ছিল ওই লোকগুলো মানে তাদের বংশধরদের মধ্যে ওই লোকগুলো একটি বেশি ভালো ছিল না, হয়তো নির্যাতিত কোনো মানুষগুলোকে তারা ওই ঘরের মধ্যে নির্যাতিত করেছিল, জুলুম করেছিল, হয়তো তাদেরকে অনেক মারধর করেছিল, যে শব্দ আওয়াজটা ওইখানে হয়। আমরা কেয়ারটেকার থেকে অনেক কিছু শুনেছি, অনেক কিছু আর কি তাকে জেনেছি এবং আমরা যেটা বসে উপলব্ধি করতে পারছি একটা খেয়াল করে দেখলাম যে অবশ্যই এই বাড়িটা একটি অভিশপ্ত বাড়ি হয়ে গেছে, জুলুম করা হয়েছে এবং এই জায়গাটায় যে জুলুম করে মানুষকে যে মানে হত্যা করা হোক, নির্যাতিত করা হোক, অবশেষে সেই বাড়িটাতে জিনের বসবাস, অভিশপ্তের বাড়ি রূপ ধারণ করা হয়েছে। এই বাড়ির কোনো কিছু কাজ করা বা আমাদের যাওয়াটাও বোকামি হবে, এটা আমরা বলেছি তাদেরকে, আপনারাই আসুন, এই ঘরে নামাজ পড়ুন, এই ঘরে কোরআন তেলাওয়াত করুন, এই ঘরে আপনারা কিছু গরিব মানুষদেরকে খাওয়ান এবং কিছু সৎকা করে দিন, আমাদের যাওয়াটা এটার জন্য একটু ভালো মনে হয় না আর কি, আমি এই কারণে যাইনি, শুধু বলেছি যে আমি যাব পরবর্তীতে, কেননা সে কেয়ারটেকার সে আমাকে বারবার বলতেছে যে উনি যখন ঘরে থাকে সে রাত্রিবেলায় দেখে যে অনেক অনেক মানুষের একসাথে চিৎকার দেওয়া, তখন ওরা ঘুম ভেঙে যায়, তারা ছোট বাচ্চারাও অনেক অসুস্থ, ভালো থাকতে পারতেছে না। জি ভাইয়া, এই বাড়ির বিষয়ে আমি বলবো যখন এইগুলো আর কি ঠিক হতে পারবে, তওবা করা এবং গরিবদেরকে খাওয়ানো, এই গুনাহ অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর সৎকা করা, না হয় এই এই বাড়িটাকে কোনো এতিমখানায় দিয়ে দেওয়া, এটা নিজে কোনো কিছু না করাটাই ভালো। জীবয়া ঘটনা এটাই ছিল।